নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি প্রতিদিনের মতো প্রোগ্রাম এখনই সময় এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানেও দর্শক শ্রোতা, আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য একটি বিষয় নিয়েছি, আলোচনা করব, নেকির দাওয়াত দিব, শুনবো, শিখবো, আল্লাহ চাই ইনশা আল্লাহ তাবারক তাআলা। আর আজকের অনুষ্ঠানেও কিন্তু আপনাদেরকে কালাম শোনাবো, যেভাবেই হোক কালামের ব্যবস্থা রাখবো আপনাদের জন্য। বিশেষ করে আজকের অনুষ্ঠানে কল এসএমএসগুলো নিব আপনাদের, এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো আপনাদের কল এসএমএস ইনশা আল্লাহ তাবারক তাআলা। দুরুদ ও সালামের অসংখ্য ফজিলতের কথা আমরা প্রতিটা অনুষ্ঠানেই শুনে থাকি এবং মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের শুনিয়ে থাকেন। যখনই দুরুদ ও সালামের ফজিলত শুনি, তখন কিন্তু আমরা দুরুদ শরীফ পড়ায় এক আগ্রহ আমাদের জাগে, বা আমরা মনস্থ করে নিয়ে এখন থেকে দুরুদ ও সালাম পাঠ করব। এজন্য আমাদের উচিত সবসময় দুরুদ ও সালামের ফজিলত পড়া, অধ্যয়ন করা, শোনা, যাতে করে আমাদের অন্তরের মধ্যে সবসময় দুরুদ ও সালামের ভালোবাসা গেঁথে যায়। তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিসে পাক এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মাঝে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী সেই হবে যে সবচেয়ে বেশি দুনিয়ায় আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে। কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে সেই থাকবে যে দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে। এখন আপনার ইচ্ছা, আপনার কাছেই সব কিছু। আপনি চাইলে বেশি দুরুদ শরীফ পাঠ করে কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকতে পারেন, আবার অবহেলায় সময় কাটিয়ে দুনিয়াটাকে বাস মজামাস্তির জায়গা মনে করে অবহেলায় সময় পার করে দুরুদ শরীফ পাঠ না করে যদি চলে যাই, তো এর বিপরীত হবে। আমরা দেখব তাকিয়ে তাকিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সকল ব্যক্তিরা যারা বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করছে। তো আমাদের উচিত আমরা নিয়ত করে নিই ইনশা আল্লাহ তাবারক তাআলা অন্যান্য ইবাদত, রিয়াজত, তসবিহ, তাহলিলের পাশাপাশি আমরা ইনশা আল্লাহ বেশি পরিমাণে দুরুদ সালামও পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ অনুষ্ঠানে খুবই চমৎকার একটি বিষয় নিয়েছি, যে বিষয়ের আলোচনা শুনলে আল্লাহ চাই ইনশা আল্লাহ তাবারক তাআলা আমাদের মধ্যে ইশকে রসুল এবং আলে রসুলের প্রতি ভালোবাসা আমাদের বাড়তে থাকবে। আলে রসুল কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর যারা, সৈয়দ যারা, তারা আলে রসুল, আর তাদের ব্যাপারে আমাদের ভালোবাসা অন্তরে জন্মাতেই থাকবে ইনশা আল্লাহ তাআলা। আজকের বিষয় নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনে যারা ছিলেন সদস্য, বংশধর যারা ছিলেন, তাদের ফজিলতের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কি ইরশাদ করেছেন, এবং হাদিসে মোবারাকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি ইরশাদ করেছেন, এই সকল বিষয়গুলো আমরা শুনবো। তাদের ফজিলত, তাদের বরকত এবং তাদেরকে ভালোবাসা আমাদের কতটুকু দরকার, জরুরি, এবং আমরা কতটুকু ভালোবাসবো এ ব্যাপারে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা হাদিসে পাকের মধ্যে রয়েছে, তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের অনুষ্ঠানে শুনবো, জানবো, আপনাদেরকেও জানানোর আমরা চেষ্টা করব। শুরুতে আমরা একটি ঘটনা শুনব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ব্যাপারে। যেহেতু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ভালোবাসি আমরা, আর ইমানের এক অংশ মনে করতে পারি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ভালোবাসা, ভালোবাসার প্রতিদান সেটাও কেমন তাও আমাদের জানা উচিত। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত আল্লামা আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা বলেন, একবার আমর বিন লাইসের সামনে তার সমস্ত বাহিনীকে জড়ো করা হলো। আমর বিন লাইস যখন নিজের এই বিশাল বাহিনী দেখল, আমর বিন লাইস কেঁদে দিলেন এবং মনে মনে বলতে লাগলো, আহ, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের সময় আমি সেখানে উপস্থিত থাকতাম, আর আমার সাথে এত বড় বাহিনী থাকতো, তবে আমি নিজের প্রাণ শান ও শকত এবং পুরো বাহিনীকে তার প্রতি কোরবান করে দিতাম। একজন ব্যক্তির আমর বিন লাইস, তার কেমন ছিল মনের ভাষণা যে যদি হোসাইন রদিয়াল্লাহ তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, শাহাদাত বরণ করেন তিনি, ওই সময় যদি আমি উপস্থিত থাকতাম, তবে শান ও শওকাত ও পুরো বাহিনীকে তার পবিত্র কদমে আমি কোরবান করে দিতাম। সেই যুগের কোনো অলির স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হলো। ওই জমানায় একজন অলি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করলেন, স্বপ্নে দেখলেন। তখন নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমর বিন লাইসকে বলে দাও তার মনে যে খেয়াল এসেছে আমি তা জানি, আর আমি তার ইচ্ছাকে কবুল করে নিয়েছি। আল্লাহ পাক তোমার এই ইচ্ছা ও খেয়ালের কারণে মহান প্রতিদান দান করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমর বিন লাইসের ব্যাপারে একজন আল্লাহর অলির কাছে সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন যে আমি তার মনের সকল ইচ্ছাকে পূরণ করব। যখন স্বপ্নদ্রষ্টা আমর বিন লাইসকে এই সুসংবাদ শোনালেন, তখন সে খুশিতে আন্দোলিত হয়ে উঠল আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহিত হতে লাগল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে ভালোবাসলে, আলে রসুলকে ভালোবাসলে এবং সৈয়দ জাদাদেরকে ভালোবাসলে, এর প্রতিদান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে অবশ্যই দেবেন। তার সুপারিশে আমরা এর প্রতিদান অবশ্যই পাব ইনশাআল্লাহ তাবারক তাআলা। আরেকটি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, খোরাসানের শাসক আমর বিন লাইসকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখলেন। যেই ব্যক্তির ঘটনা এখন শুনালাম যে একজন আল্লাহর অলি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে আমর বিন লাইসকে এসে এই সুসংবাদ শুনালেন। আবারও ওই ব্যক্তির দ্বিতীয় ঘটনা এসেছে, খোরাসানের শাসক আমর বিন লাইসকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? তিনি বললেন, দয়ালু আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন ওই স্বপ্নে যে ব্যক্তি দেখলেন সে জিজ্ঞাসা করলেন, কোন কারণে, কোন আমল, কোন ইবাদত, কোন কারণে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন? তিনি বললেন, একবার আমি আমার বিশাল সৈন্যবাহিনী দেখে খুশি হলাম, অর্থাৎ আমার সৈন্যবাহিনী দেখে আমি খুশি হয়েছিলাম। তখন আমি আমার অন্তরে অন্তরে, ভিতরে ভিতরে, মনে মনে এমন আকাঙ্ক্ষা করলাম, আহ যদি আমি সেই সময় কারবালার ময়দানে থাকতাম যখন এজিদের বাহিনী ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আহলে বায়তের উপর অত্যাচার ও নিপীড়ন করেছিল, তবে আমি তার কিছু খেদমত করতে পারতাম, আর দয়ালু আল্লাহ এই নিয়তের কারণেই আমাকে ক্ষমা করে দিয়েছেন। বোঝা গেল আলে রসুলদেরকে ভালোবাসা, আলে রসুলদেরকে সম্মান প্রদর্শন করা, আলে রসুলদের শানে আপনার যে সুন্দর সুন্দর উত্তম কথাগুলো আছে এগুলো বলা, আলে রসুলদেরকে এভাবে করে আমরা যখন সম্মান প্রদর্শন করবো, ভালোবাসবো, তো এর প্রতিদান আল্লাহ তাবারক তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় অবশ্যই আমাদেরকে দান করবেন ইনশা আল্লাহ তাবারক তাআলা। দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন অনুষ্ঠানে শুরুতেই কালাম শুনি। আজকে যেহেতু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, নোমান ভাই আমাদের সাথে আছেন, আমরা নোমান ভাই থেকে কিছু কথা শুনি আজকের বিষয় নিয়ে। দেখি নোমান ভাই শুরুতে কি বলতে চান। আজকের বিষয় শুনে নিয়েছেন আপনি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর নিয়ে আজ আমরা আলোচনা করব, কথা বলবো। শুরুতে কোন টপিকটা আপনি নিয়েছেন, কোন বিষয়টা বলতে চান?
মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বিষয়ে, ফজলের সম্পর্কে বললেন। একটি হাদিসে কারিমা রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নবী এবং আমার বংশকে যদি কেউ ভালোবাসে, এই ভালোবাসা অবস্থায় যদি সে ইন্তেকাল করে তাহলে সে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় ইন্তেকাল করবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
এবং আরও বলা হচ্ছে এখানে, যে ব্যক্তি আমার বংশকে ভালোবাসা নিয়ে ইন্তেকাল করলো সে যেন তওবাকারী রূপে ইন্তেকাল করলো।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। এবং শুনুন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এর বংশধরকে ভালোবাসার উপর ইন্তেকাল করলে সে মুমিন হিসেবে ইন্তেকাল করবে।
সুবহানাল্লাহ। এটা ছিল আলে রসুলকে ভালোবাসার ফজিলত।
আলহামদুলিল্লাহ। তো আলে রসুল আমার নবীর বংশ, তো আমার নবীর বংশের ভিত্তিতে তার পুত্র সন্তান গুলো ছিলেন,
সন্তানাদিরাও ছিলেন,
জি
মোবারক ব্যক্তিরা,
জি জি আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি। ঐতিহাসিকগণ একমত যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সংখ্যা ছিল 6 জন, দুইজন পুত্র সন্তান হযরত কাসিম ও হযরত ইব্রাহিম, এবং 4 জন সাহেবজাদি ছিলেন, হযরত জয়নব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম এবং হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিছু কিছু ঐতিহাসিকগণ এমনও বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একজন শাহজাদা আব্দুল্লাহ ছিল,
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, যার উপাধি হচ্ছে তৈয়ব ও তাহির।
আল্লাহু
আকবার। এই মতের হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের 4 জন শাহজাদি এবং 3 জন পুত্র সন্তান ছিল। একজন বড় মাশায়েখ যাকে আমরা সবাই চিনি, আব্দুল হক মুহাদ্দিসে দেলবি রহমাতুল্লাহ, তিনি বলেন এই মতকে অত্যধিক বিশুদ্ধ করেছেন,
জি,
এবং তিনি আরো বলেন তাছাড়া রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সন্তানদের ব্যাপারে আরো একটি মত রয়েছে যা উল্লেখ করা আধিক্য ছাড়া কিছু না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা শুনতে পেলাম নোমান ভাই আমাদেরকে জানালেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ছেলে সন্তান অর্থাৎ মোবারক ছেলে সন্তান ছিলেন 2 জন,
জি,
আর মেয়ে সন্তান ছিলেন 4 জন। তাদের আলাদা আলাদা পরিচয় আমরা জানবো এবং তাদের বিষয় কিছু আলোচনা নোমান ভাই
আপনাদের কাছে শুনবো। আরেকজন সন্তান ছিলেন আব্দুল্লাহ, যার উপাধি তাহের এবং
আল্লাহ তাবারকুতালা ওই সকল মোবারক ব্যক্তিদের ওসিলাতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক। আজ আমরা তো ওই সকল মোবারক ব্যক্তিদেরকে নিয়েই আলোচনা করব যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক থেকে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরসে ঘরে লালিত পালিত হয়েছেন, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদর্শ শিখেছেন। আজ আমরা ওই সকল মহান ব্যক্তিদের জীবনী আমরা শুনব। আমাদের সাথে আর একজন মুবাল্লিগ দাওয়াত ইসলামী আছেন, আজ কামরুজ্জামান ভাই। কামরুজ্জামান ভাই থেকে কিছু শুনি আমরা, এরপরে আমিও কিছু শোনাবো আপনাদেরকে, এরপরে কলগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। কামরুজ্জামান ভাই, আজকের বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আর যাদেরকে ভালোবাসা ইমানদারের ইমানি দায়িত্ব। আর ওই সকল ব্যক্তি সম্পর্কে যদি আমরা না জানি কেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আর তাদের পরিচয় কী, তাদের ভালোবাসা, তাদের লক্ষণ, এগুলো যদি না জানি আমরা, তবে ভালোবাসা তো তেমন একটা বাড়বে না। যেই বিষয়ের প্রতি মানুষ যত বেশি জানে ওই বিষয়ের প্রতি তার ভালোবাসাটা ততই বাড়তে থাকে। তো আলে রসুলদেরকে ভালোবাসতে হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাবারকাতাল্লাহ ইরশাদ করেছেন। তো আমরা ভালো যে বাসবো, ভালোবাসার আগে তাদের ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার। কিছু আমরা আলোচনা শুনি কামরুজ্জামান ভাই থেকে, এরপরে কলের দিকে যাবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين। মাশাআল্লাহ, আজ যে বিষয় নেওয়া হয়েছে আমি বলবো এটি আমাদের ইমানের সাথে সম্পৃক্ত।
জি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটা আমাদের ইমানের দাবি। ঠিক তদ্রুপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সকল বিষয় সম্পৃক্ত সে সকল বিষয়কে ভালোবাসা আমাদের ইমানের দাবি। আর প্রসঙ্গ যখন চলে আসে প্রিয় নবীর বংশধর, আল্লাহু আকবার, উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তার মন জয় করতে চান, তাহলে যদি তার ছোট বাচ্চা থাকে তাহলে আপনি তার বাচ্চাকে খুশি করার চেষ্টা করবেন, তার সন্তানকে খুশি করার চেষ্টা করবেন। কেননা যদি ছেলে খুশি হয় বাবা অটোমেটিক খুশি হয়ে যাবে, কারণ ছেলে খুশিতে বাবা খুশি। এখন আমরাও যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে চাই, রাজি করতে চাই, তাহলে প্রিয় নবীর সাথে যে সকল বিষয় সম্পৃক্ত আছে সেগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে। আর তন্মধ্যে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মধ্যে আমরা ইতিপূর্বে শুনেছি কিছু মনীষীর নাম, তো তন্মধ্যে বিশেষ যে ভূমিকা রাখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মাঝে তা হচ্ছে আহলে বাইত। তো আহলে বাইতদেরকে ভালোবাসা এটা হচ্ছে ইমানের দাবি, আর এটা ইমানের সাথে সম্পৃক্ত। আর আহলে বাইতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, যা সূরা আহজাবের 33 নং আয়াত, যা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহা, যা কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র অতীব পরিচ্ছন্ন করে দেবেন। আর আহলে বাইতের ব্যাপারে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে কারিমা ইরশাদ করেছেন। তোর মধ্যে একটি হাদিসে পাক যদি আমরা বলতে যাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে আমার আহলে বাইতের দৃষ্টান্ত তদ্রূপ যেরূপ নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকা। যে ব্যক্তি ওই নৌকাতে আরোহণ হয়েছে, মান রকিমা নাজা ওয়ামান তাকাল্লাফা আনহা ফাহুয়া গরক, যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকাতে আরোহণ করেছে সে কামিয়াবি হয়েছে।
সুবহানাল্লাহ।
আর যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকাতে আরোহণ করেনি সে
ধ্বংস হয়ে গেছে।
ঠিক তদ্রুপভাবে আমরাও যদি আহলে বাইতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে ভালোবাসি, এটা আমাদের ঈমানের কামিলের পরিচয় হবে, ঈমানের পরিপূর্ণতার পরিচয় আমরা লাভ করতে পারবো। আর যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে ভালো না বাসি, তাদেরকে সম্মান না করি, ইজ্জত না করি, তার মানে বোঝা যাবে যে আমাদের ঈমানের মাঝে অপরিপূর্ণতা আছে,
দুর্বলতা রয়েছে আমাদের ঈমানের মধ্যে। রাইট রাইট রাইট। ঈমানকে পরিপূর্ণ করার জন্য, ঈমানের সতেজতা পাওয়ার জন্য, ঈমানকে কামিল করার জন্য, কামিল ঈমান করার জন্য বা কামিয়াবি মুমিন হওয়ার জন্য আমাদেরকে যে শব্দগুলো আমি বললাম, এ মুমিনের ব্যাপারেই বললাম, এগুলো যদি অর্জন করতে চাই আমরা, তবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ভালোবাসতে হবে। নোমান ভাই যে বিষয়টা শুরু করেছিলেন ওটাও শুনবো। ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসার আরেকটি ঘটনা আমি শুনাই, এরপর আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। হযরত সাইয়েদনা আবু আইয়ুব আনসারি রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। তখন হাসনাইন কারিমাইন রদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কোলে খেলা করছিলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে ভালোবাসেন? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি তাদেরকে ভালোবাসবো না কেন, তারা তো আমার দুটি ফুল যার সুগন্ধ আমি নিয়ে থাকি। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের বংশধরের ব্যাপারে, নিজের ঘর পরিবার পরিজনের ব্যাপারে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি ইরশাদ করলেন, আমি কেন তাদেরকে ভালোবাসবো না, তারা তো আমার দুটি ফুল যার সুগন্ধ আমি নিয়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে ইরশাদ করলেন, আমার ফুল বলে আখ্যায়িত করলেন দুইজনকে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে। আর আমরা কেন সেই বংশধরকে ভালোবাসবো না? ভালোবাসা একটা হলো দাবিদার, আর একটা হলো প্রকৃতপক্ষে ভালোবাসা। দুইটার আবার নমুনা দুই রকমের হয়ে থাকে দর্শক, এক নমুনা নয়। ভালোবাসা এক হলো মুখে দাবিদার, আমি ভালোবাসি, আর একটা হলো সেটা আমলে নিয়ে আসা, ভালোবাসার বহির প্রকাশ করা। এ দুইটা দুই বিষয়। সারা জীবনও যদি বলতে থাকি আলে রসুলকে ভালোবাসি, নবীর বংশধরকে ভালোবাসি, তাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসি, এই দাবি করা একটা জিনিস, আর ভালোবাসার পরে সেই সকল আলে রসুলের মতো আল্লাহ নবীর বংশধরের মতো নিজের জীবনকে বানিয়ে নেওয়া বা তাদেরকে অনুসরণ করা, সেটা আর এক জিনিস। আমি নিজেকে চেক করি যে আমি কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে এভাবে দাবি করে আসছি ভালোবাসার, নাকি সঠিক রূপে ভালোবাসতে পেরেছি। সঠিক রূপের ভালোবাসা কোনটা? ভালোবেসে তাদেরকে অনুসরণ অনুকরণ করা এবং তাদের রেখে যাওয়া সকল আমল ইবাদতগুলো নিজের মধ্যে নিয়ে আসা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। নোমান ভাই থেকে কিছু কথা শুনি, তিনি যে শুরু করেছিলেন, এরপরে দর্শকের কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা।
মাশাআল্লাহ, আমাদের কামরুজ্জামান ভাই শুরুতে অনেক সুন্দর হাদিসে কারিমা বলেছেন এবং বলেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমানের দাবি, আমাদের ঈমানের পরিচয়। তো আমরা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? তাবারানী শরীফে এসেছে, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে নিজের জীবন থেকে, আমার বংশকে তার বংশ থেকে, আমার পরিবার পরিজনকে তার পরিবার পরিজন থেকে, আমার সত্তাকে তার সত্তার চাইতে আমাকে সে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে কি মুমিন হতে পারবে,
কামিল মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার।
যদি আমি মুমিন হতে চাই তাহলে আমার কাজ কি রয়েছে করণীয়?
আমার নবীর
বংশকে ভালোবাসতে হবে, আমার বংশ চাইতে বেশি।
রাইট 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 রাইট।
আমার
এখানেই বোঝা যায় যে আমার নবীর বংশের ভালোবাসা আমাদের অন্তরে কেমন রাখতে হবে। আমার নবী ইরশাদ করে দিয়েছে না ডাইরেক্ট,
আর এটা ঈমানের দাবি,
ঈমানের দাবি।
আর অপর হাদিসের পক্ষে এসেছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। এর মধ্যে এক হচ্ছে আমি নবীর ভালোবাসা এবং আমার আহলে বাইতের,
আহলে বাইতের ভালোবাসা
এবং কোরআনের পাকের শিক্ষা দাও।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে ইরশাদ করছেন, হুকুম দিচ্ছেন, আমর করছেন যে তোমরা তিনটি জিনিস শিক্ষা দাও, তার মধ্যে একটি হচ্ছে আহলে বাইতের ভালোবাসা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করতে গিয়ে, ভবিষ্যৎবাণী জানাতে গিয়ে বা ভবিষ্যতে কি হবে এটা বলতে গিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বংশের ভালোবাসা যদি তাদেরকে শিখাও, আহলে বাইতের ভালোবাসা যদি তাদেরকে শিখাও, তবে তারা এক পথে থাকবে, এক রাস্তায় থাকবে, যে রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আর যে রাস্তায় চললে তারা নাজাত পাবে, মুক্তি পাবে, জান্নাত পাবে, ওই রাস্তা তাদেরকে দেখিয়ে যাও। আহলে বাইতকে ভালোবাসা, নবীর বংশধরকে ভালোবাসা মানেই হলো নবীর বংশধর যা আমাদেরকে দেখাচ্ছেন, যা আমাদেরকে শিখাচ্ছেন, যা আমরা তাদের থেকে শিখছি তার উপরে আমল করা।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখে বিদায় হজের সময় তো ভাষণ দিয়েছি, তোমরা দুইটি জিনিস আঁকড়িয়ে ধরো, একটি কোরআনে পাক এবং একটি আমার আহলে বাইতকে, যারা এই দুইটিকে আঁকড়িয়ে ধরবে তারা নাজাত পেয়ে যাবে।
সুবহানাল্লাহ।
তো অপর জায়গায় এটাও হাদিসে, হাদিসে কারিমা রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আমার আহলে বাইতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে এবং আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাত
দেন। আল্লাহ 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 আল্লাহ, তো আল্লাহ তাবারাকাতাল্লাহ ভালোবাসে
জি। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনকে যদি ভালোবাসি, তো ভালোবাসি আমি যাকে ভালোবাসবো এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো, এর ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, এনার বংশ কেমন রয়েছে। তো আমাদেরকে এটা উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পুত্র সন্তান রয়েছে, এদের পরিচয় সম্পর্কে জানা।
সুবহানাল্লাহ।
তো আমি ওই সাতজন যে কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম, তো এনাদের কিছু সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে চাচ্ছি, যা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ হতে পারে এটা নতুন শুনেছে বা শুনবে বা এর আগেও শুনে থাকতে পারে। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে সাতজন সন্তান ছিল পবিত্র সন্তানদের মধ্যে থেকে, যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র গর্ভে জন্মগ্রহণ করেন।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং বাকি যেগুলো সন্তানগণ ছিলেন, এগুলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর পবিত্র ঘরে জন্মগ্রহণ করে। তো আমি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দকে বলতে চাচ্ছি, কিছু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সন্তানদের বিষয়ে, আর এটা অনেক কিছু শিখতেও পারবো আমরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র পুত্র সন্তান রয়েছে যার নাম হচ্ছে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার উপনাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামের সাথে করেছিলেন, উপনাম হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম অনুসারে রেখেছিলেন। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সন্তান।
সুবহানাল্লাহ। কাসিম রাদিয়াল্লাহু
তাআলা যার নাম হচ্ছে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত উপনাম আবু কাসিম তার অনুসারী ছিল, এবং সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা যে তিনি হাঁটতে যখন শিখেছিলেন তখন তিনি ইন্তেকাল করেন। এবং ইবনে সাআদ বর্ণনা করেন যে তার বয়স শরীফ 2 বছর হয়েছিল, কিন্তু অন্য জায়গায় আরেক জায়গায় বলা হচ্ছে আল্লামা গালিব তিনি বলেন তিনি মাত্র 17 মাস জীবিত ছিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 17 মাস জীবিত ছিলেন,
মাত্র 17 মাস জীবিত ছিলেন, তারপরে তিনি দুনিয়া থেকে
ইন্তেকাল হয়েছে, তার
ইন্তেকাল করে
বিদায় নিয়েছেন।
তো তারপরে আমি আরেক বর্ণনায় বলেছিলাম যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহির পুত্র সন্তানের মধ্যেও রয়েছে। এনারও সংক্ষিপ্ত একটু কিছু উপাধি বলতে চাচ্ছি, যে এনার উপাধি হচ্ছে তৈয়ব ও তাহে। তিনি নবুয়ত ঘোষণার পূর্বে মক্কা নামে জন্মগ্রহণ করে এবং শিশুকালে তিনি অফাত।
আল্লাহ 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 আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সন্তানদের কিছু আলোচনা আরও কিছু শুনবো, কেননা শাহজাদিরাও রয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদিগণের আলোচনা কিছু আমরা আজকে করব, যেহেতু বংশধর নিয়ে আমাদের আলোচনা আজকে। দর্শকের কিছু কলের দিকে যাব এই মুহূর্তে, কলগুলো শুনবো। প্রতিদিনের মতো প্যাকেজ আছে আমাদের সাথে, প্যাকেজও দেখবো ইনশাআল্লাহ। তার আগে কল শুনে নিই, যে কল শুনিয়ে দিন।
মোহাম্মদ থেকে আমার খুবই ভালো লাগে, এটা আমার প্রিয় চ্যানেল। রমজানের তো একদিন আগে আমি এই চ্যানেল ব্যাপার খেয়ে আমি খুব খুশি হয়েছি, আজকে আনন্দ হয়েছি। তো 8-9 মাস ধরে এই চ্যানেলটা দেখতে পারিনি, আমার টিভিতে এই চ্যানেলটা আসতে ছিল না, আমি সেজন্য খুবই কষ্ট পেয়েছি। মাঝারি চ্যানেল সমস্ত কলা করছিল এবং আরে মোলামা অবসরের জন্য ধরেন, আমার জন্য দোয়া করেন, আমি একদম অসুস্থ মানে আল্লাহর জন্য আমাকে সেবা দান করেন, আর এই মানুষের মৃত্যু দান করেন।
আমিন আমিন। আল্লাহ তাবারাকাতাল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, ভালো রাখুক, সবসময় দোয়া করি। আপনি আমাদের জন্য দোয়া করেছেন এবং মাদানী চ্যানেল দেখেন, আপনি আপনার কাছে ভালো লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকতে পারি যেন সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। অপর মানুষ যারা আছে, নিজের সন্তানরা আছে বা ঘরের অন্যান্য সদস্যরা আছে, তাদেরকেও দাওয়াত দিই, আমরা দাওয়াত দিয়ে মাদানী চ্যানেলের প্রতি ধাবিত করি তাদেরকে। তারাও যেন মাদানী চ্যানেল দেখে, কিছু শিখে, আমল শিখতে পারবে, আখলাক শিখতে পারবে, আকিদা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা তারাও আপনার মতো একদিন বলবে যে হ্যাঁ, মাদানী চ্যানেল আমি এই বিষয়গুলো শিখতে পারছি। আল্লাহ তাআলা কবুল করুন। পরবর্তী কল দেন। আমিন আমিন। জীবনে হবে কি তোমার দিদারি আর রাসূলুল্লাহ, শোনাবো আপনাকে, তবে আজকে নয়, আগামীকালকে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা, মনে থাকলে তবে শোনাবো আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি বান্দরবান জেলা থেকে বলছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো শুকর, এত সুন্দর অনুষ্ঠান যে আপনারা প্রতিদিন করতেছেন, আপনাদের মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি।
মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে থাকার এভাবে ভালোবাসা নিয়ে অনুষ্ঠানগুলো দেখার, কিছু শেখার, আমল করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। পরবর্তী কল।
আমি আইনউদ্দিন সিলেট থেকে বলছি। কি গজল শুনতে চাই, প্রিয় নদীর কবিরাতে মুগিনা আমার বাগান।
কালাম শুনতে চেয়েছেন, আমি জানি তো আজকে নাতখা নেই আমাদের সাথে, তাই আপনারা বেশি কালাম শুনতে চাইবেন, তবে অসুবিধা নেই, সামনের প্রোগ্রামগুলো তো আছে, শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কিছু দর্শক আছেন আমাদের সাথে যারা SMS এর মাধ্যমে আমাদের সাথে আছেন, আজকের বিষয় নিয়েও অনেকে অনেক ধরনের অভিমত আমাদেরকে জানিয়েছেন। কয়েকটা SMS পরে নিয়ে একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আব্দুর রহমান চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে তিনি SMS করছেন, প্রতিদিন অনুষ্ঠান দেখেন, তার কাছে খুব ভালো লাগে, দোয়া চেয়েছেন। আল্লাহ তাবারক তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ থাকেন। আর একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আমি কাজী রাহাত বিন মুনির, ঢাকা সাভার থেকে তিনি আমাদেরকে SMS করেছেন। কাজী রাহাত বিন মুনির ভাই, আপনার SMS কিন্তু পরে দিয়েছি। এবার আরেকজন লেখলেন, হুজুর আমি মোহাম্মদ শাহেদ নূর আত্তারি, আনোয়ারা চট্টগ্রাম। এখনই সময় অনুষ্ঠান দেখছি, আমি একটি নাচ শুনতে চাই, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত, নবী রহমত শাফিয়ে উম্মত। শোনাবো আজকে না হয়তো কাল, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকবেন। এরপরে নারায়ণগঞ্জ থেকে আরেক ভাই আমাদেরকে SMS করেছেন, কেমন আছেন জিজ্ঞাসা করলেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকের প্রোগ্রামের বিষয় নিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বংশধর। আলোচনা খুবই মনোমুগ্ধকর শুনছিলাম, আরও আলোচনা শুনব আশা রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানদের ব্যাপারে, অর্থাৎ মোবারক ব্যক্তিদের ব্যাপারে আমাদের নোমান ভাই কথা বলছিলেন, কথাগুলো যদি সম্পূর্ণ করতেন তবে ভালো হতো, তাদের সন্তানদের ব্যাপারে কিছু জানতে পারতাম। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে ছেলে সন্তান যারা ছিলেন, ওই সকল মোবারক ব্যক্তিরা বড় হয় ওঠার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা এগুলো জানি স্পষ্টভাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা মোতাবেক দুই সন্তান ছিলেন ছেলে সন্তান, তিন ছেলে সন্তান ছিলেন, সবাই শৈশবে দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে তারা সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাকি চারজন কন্যা সন্তান শাহজাদি যারা ছিলেন, পবিত্র মোবারক সেই শাহজাদিরা, তাদের জীবনী অধ্যয়ন করতে পারি আমরা, পাই আমরা তারা কে কেমন কোথায় কতটুকু হায়াতে মোবারকা তারা পেয়েছেন, এ বিষয়ে আমরা শোনাবো আজকে। নোমান ভাই আমাদের সাথে আছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অনেকগুলো SMSও পড়লাম, কলগুলো আপনাদের শুনলাম, তবে কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন, আমরা কামরুজ্জামান ভাই দিকে যাব আমরা ইনশাআল্লাহ তাআলা। জি,
আমরা শুনেছিলাম ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। যে আল্লাহ পাক আহলে বাইতকে পুতু পবিত্র করেন,
জি,
তাদেরকে পুতু পবিত্র করেন, পবিত্র করেন, তো আল্লাহ পাক তো তাদেরকে সর্বপ্রকার দোষ ত্রুটি থেকে পবিত্র রেখেছেন, কেননা আল্লাহ পাক স্বয়ং নিজেই ইশাদ করেছেন যে আমি তাদেরকে পবিত্র করেছি,
পবিত্র করেছি।
এখন আল্লাহ পাক পবিত্র অতি মাত্রায় যেখানে তাকিদের সাথে বাক্য নিয়ে এসেছে, জোর দেওয়া হয়েছে তাদেরকে পুত্র পবিত্র করেছি। তো দেখুন, আমরা জানি জাকাত, জাকাত আমরা দিই, তো জাকাতের একটি অর্থ হচ্ছে যে পবিত্র হয়ে যাওয়া, অর্থাৎ আপনার যে ময়লা মালগুলো আছে, সম্পদগুলো আছে, আপনার সম্পদ থেকে 2.5% সম্পদ আপনি বের করে নিয়েছেন, তো এটা আপনি মানুষকে দিয়ে দিবেন, গরিবকে দিয়ে দিবেন, তো এটা হচ্ছে এক ধরনের একটি ময়লা। কিন্তু এই ময়লাটা আহলে বাইতের জন্য হারাম। আপনি যাকে জাকাত দেন জাকাত হবে, কিন্তু যদি আহলে বাইতকে জাকাত দেন, নবীর বংশধরদেরকে জাকাত দেন, আপনার জাকাত হবে না,
নিষেধ করা,
কারণ তাদের জন্য হারাম। কারণ তারা হচ্ছে পবিত্র,
পবিত্র
আর পবিত্র সত্তারা এগুলো গ্রহণ করবে না। এটা তো জাকাত, সচরাচর সদকাও তাদের জন্য হারাম। আপনি সদকা দিবেন, সদকাও তাদের জন্য কবুল হবে না, তারা হচ্ছে পুত্র পবিত্র। আল্লাহ পাক দুনিয়া আখিরাত দুনো জাহানে তাদেরকে পবিত্র করে
সম্মানিত করেছেন,
সম্মানিত করেছেন সর্বদিক দিয়ে।
সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার।
যদি তাদেরকে দিতে হয় তবে হাদিয়া স্বরূপ,
হাদিয়া স্বরূপ,
সুবহানাল্লাহ, সম্মানের সাথে দাও, ভালোবাসার সাথে, সুবহানাল্লাহ।
হ্যাঁ, এখানে যেহেতু ভালোবাসার প্রসঙ্গ চলে এসেছে, আমরা আহলে বাইতদেরকে মানি, আহলে বাইতদেরকে বিশ্বাস করি, তো মানাটা যে আমি মান্য করব, এই মান্য করাটা এটা তিন ভাবে বিভক্ত করা যায়। এক শ্রেণীর মানা হচ্ছে লোভে মানা, লোভ, লোভ লালসায় মান্য করা। আর দ্বিতীয়ত হচ্ছে ভয়ে মানা, আতঙ্কে, ভীতিগ্রস্ত হয়ে মান্য করা। আর তৃতীয় হচ্ছে ভালোবাসার সহিত মান্য করা। যেমন আরবের কাফেররা প্রিয় নবীকে ভয়ে মানত, অনেক কাফের এমন ছিল যদি প্রিয় নবীকে মান্য না করে হয়তো মুসলমানরা আমার উপর আক্রমণ করবে, ভয়ে মানত, ভীতিগ্রস্ত হয়ে নবীকে মান্য করত। আর আরবের মুনাফিকেরা তারা লোভে মান্য করত,
লোভ লালসায়,
লোভ লালসায়, যদি আমি মুসলমানদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে গনিমতের মাল আমি পাবো, আমি সম্মানিত হব, মানুষ আমাকে সাহাবাই বলবে, অনেকে আমাকে নবীর সহচর্য বলবে, আমি সম্মানিত হব। লোভ, লোভ লালসায় মান্য করত, কিন্তু তারা কিন্তু মুমিন হতে পারেনি। কাফেরও মুমিন হতে পারেনি, মুনাফিকও মুমিন হতে পারেনি, কিন্তু সাহাবায়ে কেরাম তারা ভালোবাসার সহিত মান্য করেছে, এজন্য সাহাবায়ে কেরাম হয়ে গিয়েছে,
অন্তর দিয়ে যারা ভালোবাসা,
অন্তর দিয়ে মান্য করেছে। ঠিক তদ্রূপভাবে আহলে বাইতদেরকে আমাদেরকে অন্তর দিয়ে, অন্তরের গভীর অস্তর থেকে মান্য করতে হবে, ভালোবাসার সহিত মান্য করতে হবে। আর অপর হাদিস পাকের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমাল সাফায়াত ওই সকল লোকদের জন্য যারা আমার পরিবার পরিজনকে ভালোবাসে, যারা আমার আহলে বাইতদেরকে ভালোবাসে। এখন চিন্তা করে দেখি যে আমরা সকলেই জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবীর সাফায়াত প্রয়োজন, একান্ত জরুরি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে দিয়েছেন যে আমার সাফায়াত তাদের জন্য যাদের অন্তরে, যারা আমার আহলে বাইতদেরকে ভালোবাসে,
একটা হাদিসে
পাক আছে না, আমার বংশধরদেরকে ভালোবাসে,
এই এর সাথে সম্পর্কিত একটা হাদিসে পাক আছে না, যে ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসে না, অর্থাৎ আমার নবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার বংশধরকে ভালোবাসে না, সে আমার দলের অন্তর্ভুক্তই নয়।
আল্লাহ, হ্যাঁ আছে, লাইসা মিন্না,
জি,
সে আমার দলের অন্তর্ভুক্তই না। তো যারা নবী পাকের দলের
অন্তর্ভুক্ত না, তারা জান্নাতে কিভাবে যাবে, শাফাত কিভাবে পাবে, মুমিনদের কাতারে কালকে আমাদের ময়দানে কিভাবে উঠবে, আল্লাহর দিদার তারা কিভাবে পাবে, যারা আল্লাহর নবীর দলেরই না, আল্লাহ নবীর ঘোষণা আমার দলেরই না তারা। তো যদি আল্লাহ, এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলছেন কি, যারা আমার বংশধরকে ভালোবাসবে, আহলে বাইতদেরকে ভালোবাসবে, তারা জান্নাতে যাবে, মুমিন তারা। আর এক হাদিসে পাকের মধ্যে বললেন যারা আমার বংশধরকে ভালোবাসবে না, আহলে বাইতদেরকে ভালোবাসবে না, তারা আমার দলের অন্তর্ভুক্ত না। তো অন্তর্ভুক্ত যদি না হতে পারে তো সে ব্যক্তি মুমিন কিভাবে হলো? আমার নবীর দলের অন্তর্ভুক্ত যদি হতেই না পারে সে, এই দোষের কারণে, এই ভুলের কারণে, তো সে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার কিভাবে করবে, আমার নবীর সাফায়াত কিভাবে পাবে?
আল্লাহর দিদার তো বহু উর্দে,
আহা হা,
নবীর সাফায়াত ছাড়া তো সে জান্নাতে
যেতে পারবে না। আচ্ছা, মুমিনদের কাতারেও তো দাঁড়াতে পারবে না।
আর জান্নাতে যাওয়ার জন্য শর্তে হচ্ছে মুমিন হওয়া,
জি,
জান্নাত শুধু ইমানদারদের জন্য।
অনেক অনেক প্রশ্ন এখানে থেকে যায় দর্শকের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে মোবারাকা, যদি আমরা আহলে বাইতদেরকে ভালোবাসতে না পারি অন্তর থেকে, অন্তর থেকে যদি ভালোবাসতে না পারি, ওই যে তিনটা উদাহরণ আপনি দিয়েছেন, যে একটা হলো কি ভয়ের মধ্যে পড়ে আল্লাহ নবীকে, আল্লাহ আহলে বাইতদেরকে ভালোবাসা, আর একটা হলো লোভ লালসায় পড়ে, হ্যাঁ হয় এরকমের, আজকে আহলে বাইতদের পিছনে বড় বড় সিরিয়াল থাকে, বা আল্লাহর আহলে বাইতদের প্রতি আল্লাহ আল্লাহ নবীর বংশধর যদি কখনো আমাদের এলাকায়, আমাদের শহরে চলে আসে, তো দেখা যায় বড় বড় ব্যক্তিরা কি করে, তার পিছনে থাকে বা সাথে থাকে, আসন গ্রহণ করে। আচ্ছা, সেখানে যদি আমি ভালো না বাসি বা এমন হয় থাকে। আর একটা হলো ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা আহলে বাইতদেরকে, নবীর বংশধরদেরকে। আর যদি সেটা না হয়ে থাকে, আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর বংশধরের ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে, আমরা যদি অন্যান্য মানুষের মতো আহলে বাইতদের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলি, সমালোচনা করি, আল্লাহ তাআলার পানা খারাপ বাক্যগুলো উচ্চারণ করি, আর যদি এই কারণে আল্লাহ নবীর হাদিসে মোবারকা যদি দলের অন্তর্ভুক্ত হতে না পারি, তবে কাল কিয়ামতের ময়দানে না মুমিনদের কাতারে দাঁড়াতে পারবো, না হাউজে কাউসারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পানি পান করতে পারবো, না মিজানে আল্লাহ নবী সুপারিশ করবেন, না পুলসিরাতে আল্লাহ নবী আমাদেরকে পার করবেন, না আল্লাহ তাআলার দিদার হবে, না শাফাত হবে, না নাজাত পাবো, কোনোটাই তো নেই,
কিছুই নেই,
কোনো কিছুই নেই। তবে আল্লাহ নবীর দলের অন্তর্ভুক্ত না তো কিছুই নেই,
মূল বিষয় হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
নবীর বংশধরকে ভালোবাসা,
ভালোবাসা, রাইট 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 রাইট। এই জন্য আমাদেরকে এই ভালোবাসার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। আপনাকে দর্শককে আমি একটা ক্লিয়ার একটা প্রশ্ন করছি, সেটা হলো গিয়ে আল্লাহ নবীর বংশধরকে আমি ভালোবাসি, নোমান ভাই সবাই দাবিদার, দাবি দাবি তো করতেই হবে, আগে তো দাবি করতেই হবে আমি আল্লাহ নবীর বংশধরকে ভালোবাসি। আল্লাহ নবীর বংশধরের মধ্যে কি মিথ্যা ছিল কখনো? আল্লাহ তাআলার পানা কখনো মিথ্যা ছিল না, কিন্তু আমার মধ্যে মিথ্যা দিয়ে ভরা কেন? তার মানে বোঝা যায় যেভাবে ভালোবাসার দরকার, অনুসরণ অনুকরণ করা দরকার, সেভাবে আমি করতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মধ্যে কি বেনামাজি ছিল? আল্লাহ তাআলার পানা না, কখনোই নয়। তারা নামাজ তো কেমন নামাজি ছিলেন, তারা আসছে না বর্ণনার মধ্যে। আল্লামা ইবনে আসির জাউজি জাজরি রহমতুল্লাহ তাল্লাহ বলেন, হযরত ইমাম হোসাইন রদিয়াল্লাহু তাআলা অধিকারে নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, সদকা ও খয়রাত দিতেন এবং সমস্ত কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতেন। আর একটি বর্ণনার মধ্যে আসছে, তার সন্তান হযরত সাইয়েদুনা ইমাম জয়নুল আবেদিন রদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সম্মানিত আব্বা জান হযরত সাইয়েদুনা ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা দিন এবং রাতে 1000 নফল নামাজ আদায় করতেন। আল্লাহ নবীর বংশধরের নামাজের দিকে তাকাই আর আমাদের নামাজের দিকে তাকাই, তাদের দান খয়রাতের দিকে তাকাই আমাদের দান খয়রাতের দিকে তাকাই, তাদের মানুষের সাথে সৎ আচরণের দিকে তাকাই আর আমাদের দিকে তাকাই, তারা মানুষের ক্ষমা কেমন করছেন তাদের ক্ষমার দিকে তাকাই আর আমাদের ক্ষমার দিকে তাকাই। অর্থাৎ যদি তাদেরকে ভালোবাসি আমরা, তো ভালোবাসলে তাদের অনুসরণ অনুকরণ করাটা ভালোবাসার বহিঃপ্রকাশ। তাদের মুখে দাড়ি শরীফ ছিল, আমার মুখে কোথায়? তাদের মাথায় ইমামা শরীফ ছিল, আমার মাথায় কোথায়? তাদের সুন্নাতি লেবাস ছিল, আমার সুন্নাতি লেবাস কোথায়? তো ভালোবাসা এক হলো মুখের দাবিদার, আর এক হলো ভালোবেসে সেটাকে আত্মপ্রকাশ করা। হ্যাঁ, আমার নবীকে আমি ভালোবাসি, আর তার নমুনা এটা, তার বহিঃপ্রকাশ এটা। আল্লাহ তাবারক তাআলা বোঝার আর আমল করার তৌফিক দান করুক দর্শক শ্রোতা। ভাবে যদি আমাদের অন্তরের মধ্যে মদিনার ভালোবাসা সবসময় জাগ্রত হতে থাকে, তো আল্লাহ তাআলার দয়ায় একদিন না একদিন ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়ার ভালোবাসা, আশেপাশের ভালোবাসা, আর টাকা সম্পদের ভালোবাসা থেকে বিরত নিয়ে একদিন ইনশাআল্লাহ মদিনাতুল মুনাওয়ারার পথে আমাদেরও সফর শুরু হবে, রওনা শুরু হবে। ওই সকল ব্যক্তিদের জন্য তো দোয়া করি সবসময়, যারা এই মাহে রমজানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় উপস্থিত হয়েছেন, হাজিরি দিয়েছেন এবং সেখান থেকে ফয়জ ও বরকত অর্জন করছেন, নিজের মনের আকুলতা সেখানে প্রকাশ করতে পেরেছেন, সবুজ গম্বুজ দেখে দেখে সালাম দিচ্ছেন, ইফতারি সেখানে, তারাবি সেখানে, সেহেরি সেখানে, যেই নবীর সাদকায় রমজান পেয়েছি, যেই নবীর সাদকায় ইফতারি পেলাম, যেই নবীর সাদকায় এই সকল মহান নেয়ামতগুলো পেয়েছি, আর সেই নবীর কদমে যদি কোনো ব্যক্তি উপস্থিত হয়, হাজিরি দেয় আর সেখানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাদকাতেই তো রমজান পেয়েছি, আমার রোজাটাকে কবুল করে নেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে রমজান এসেছে। আচ্ছা, রমজানের ফজিলতের কথাও বেশি এসেছে, রমজানে নিজ দেশে থেকেও যদি কোনো ব্যক্তি ইবাদত করে তো তার নফলের সওয়াব ফরজ বরাবর দেওয়া হয়, আর ওই ব্যক্তি যদি হেরেম শরীফে থাকে, মাহে রমজানে যদি মদিনাতুল মুনাওয়ারাতে থাকে, তোর সওয়াব তো যেভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে লক্ষ গুণ এবং পঞ্চাশ হাজার গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। তো রমজানে তো এর মাল্টি করলে তো কত হয়ে যায় আল্লাহ তাআলার দয়ায়। তো মাহে রমজান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বাস মদিনাতুল মুনাওয়ারা হাজিরি আমাদের আল্লাহ নসিব করুক। আমরা আলোচনাও শুনবো নোমান ভাই থেকে, এরপর একটা প্যাকেজ আছে দর্শকের জন্য, প্যাকেজটা ইনশাআল্লাহ তাহলে আমরা নিব। নোমান ভাই আরো কিছু মাদানি ফুল দর্শকের উদ্দেশ্যে,
এনার সর্বশ্রেষ্ঠ সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
ইনি অষ্টম হিজরি জিলহজ মাসে মদিনা শরীফে আলিয়া নামক স্থানে জন্মগ্রহণ করেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ইনি যখন দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবি ছিলেন যার নাম হচ্ছে আবু রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, ইনি আমার নবীর দরবারে আলিয়া থেকে মদিনাতে আসে, আসে আমার নবীর দরবারে হাজিরি দেয় এবং বলে, ইয়া সাইয়্যিদি রাসূলুল্লাহ, আপনার পুত্র সন্তান দুনিয়াতে এসেছে।
সুবহানাল্লাহ।
আমার নবী শুনে খুব খুশি হলেন এবং এই খুশি হয়ে তিনি একটি গোলামকে আজাদ করে দিলেন।
সুবহানাল্লাহ।
এবং এর মধ্যে জিব্রিল আমিন আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীর দরবারে তশরিফ নিয়ে আসেন, বলে, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু ইব্রাহিম, হে ইব্রাহিমের পিতা, আপনি তো পুত্র সন্তানের বাবা হয়েছেন। আমার নবী এটি শুনে খুব খুশি হয়ে পড়লেন, খুশি হয়ে দুইটি ভেড়া আকিকার জন্য জবাই করলেন এবং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নো চুল যে ছিলেন এই চুলকে চুল পরিমাণ রূপা খয়রাত করলেন, সৎকা করে দিলেন এবং চুলকে ভালো করে দাফন করে দিলেন এবং তার নাম ইব্রাহিম রাখা হয়।
সুবহানাল্লাহ।
ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নো কে দুধ পান করার জন্য একজনকে নিয়োগ করা হলো যার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু সাইব রাদিয়াল্লাহু তাআলা নো বাড়িতে তিনি একে দুধ পান করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়।
মাশাআল্লাহ।
একবার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা নুর সাথে তিনার বাসায় গেলেন, সাইব রাদিয়াল্লাহু তাআলা নুর বাসায় তিনার সন্তানকে দেখতে। তো এনার সন্তান সেই সময় মৃত্যুর পদযাত্রায় ছিল।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
এখন আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবীকে দেখতেছেন, অঝর নয়নে কান্না করতেছেন এবং আমার নবী দরবারে আরজ করতেন, ইয়া সাইয়্যিদি রাসূলুল্লাহ, আপনি এত কেন কান্না করতেছেন? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুখ থেকে এই বাক্য বের হলো, চোখ অশ্রু প্রবাহিত করেছে এবং অন্তর বেদনাগ্রস্ত, কিন্তু এই বাক্যটি মুখ দিয়ে বের হয় যা দ্বারা আমাদের প্রতিপালক সন্তুষ্ট হয়ে যায়, আর নিঃসন্দেহে হে ইব্রাহিম, আমি তোমার বিদায়ে অনেক বেশি বেদনাগ্রস্ত। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, তো সেই সময় সূর্য গ্রহণ লাগে, তো তখন জাহেলি যুগের ভিতরে কিছু জাহেলিয়াত লোকরা ছিল, এরা বলতিছে যদি কোনো মহান ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় এর কারণে হতে পারে সূর্যগ্রহণ লাগে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে দিয়ে বলে, নিশ্চয় চাঁদ ও সূর্য আল্লাহ পাকের নির্দেশন সময়ের মধ্যে থেকে দুইটি নির্দর্শন, কারো মৃত্যু বা জন্মের সাথে এই দুইটি কোনো গ্রহণ হয় না, যখন তোমরা গ্রহণ দেখবে তখন তোমরা দোয়া করো, প্রার্থনা করো এবং কুসুফের নামাজ আদায় করো, এক পর্যায়ে দেখবে গ্রহণ অটোমেটিক চলে যাবে।
মাশাআল্লাহ।
এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারতেছি, আমাদের সমাজেও এটা দেখা যায়, আর যদি সূর্য গ্রহণ লাগে বা চাঁদ গ্রহণ লাগে তো যারা গর্ভ অবস্থায় থাকে
কুসংস্কার এখানে চলে আসে, এগুলো বিভিন্ন ধরনের কথাবার্তা মানুষ এখানে বলে, কুসংস্কার সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণকে নিয়ে কেন্দ্র করে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি ইরশাদ করেছেন, তোমরা নামাজ আদায় করো, তওবা করো, দোয়া করো, আল্লাহ তাআলার দরবারে দেখবেন ইনশাআল্লাহ তাআলা যে চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ এগুলো
আমাদের না করা উচিত। তারপরে সহিহ বুখারীতে এসেছে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর ইনি তো দুধ পান করা অবস্থায় ছিলেন, তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করে, আমার পুত্র ইব্রাহিম দুধ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে পরিপূর্ণ দুধ পান করতে পারে নাই, আল্লাহ পাক তাকে জান্নাতে একজন দিবে সে যেন পরিপূর্ণ দুধ পান করতে পারে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তান মোবারক ব্যক্তিদের ব্যাপারে আমি একটু আগেও বলেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান যারা ছিলেন তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই শৈশবেই শিশুকালেই অল্প বয়সে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নু ইনার যে কবর করা হয়েছে, কবর জান্নাতুল বাকিতে হযরত ওসমান বিন মাজমাউন রাদিয়াল্লাহু তাআলা নুর কবরের পাশে,
ইনার কবর মাজারের পাশে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নু মাজার শরীফ করা
হয়েছে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যখন মাজার শরীফ করেছিলেন ইনার কবর দেওয়ার পরে ইনার কবরে পানিগুলো ছিটিয়ে দিয়েছিলেন এবং তার জন্য দোয়াও করেছিলেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, ছোট্ট একটি প্যাকেজ আমাদের সাথে আছে যেটা আমরা আজকের নেক আমল নামে প্রতিদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন আমরা আগে প্যাকেজটি দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা কামরুজ্জামান ভাই থেকে আরও কিছু কথা শুনবো আমরা। জি, প্যাকেজ দেখিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আপনাদের নিকট অনুষ্ঠান এখনই সময়, আর সেগমেন্ট হচ্ছে 72 নেক আমল। 72 নেক আমলের মধ্যে প্রতিদিন আমরা চেষ্টা করি একটি করে নেক আমল নিয়ে আলোচনা করার জন্য। ইতিমধ্যে কয়েকটি নেক আমল নিয়ে আমরা আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ তাআলা একটি নেক আমল নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য নেক আমল হচ্ছে 17 নম্বর। জি হ্যাঁ, 17 নম্বর নেক আমলের মধ্যে কী রয়েছে আসলে আমরা শ্রবণ করি। 17 নম্বর নেক আমলে বর্ণিত রয়েছে, আপনি কি আজ ঘরে ও বাইরে ছোট বড় সকলের সাথে উত্তম পদ্ধতিতে, অর্থাৎ আপনি জনাব এবং জি জি বলে কথা বলেছেন? অবস্থার প্রেক্ষিতে মুখে মুচকি হাসি রাখুন। দর্শকবৃন্দ, এই যে এই নেক আমলটি আমাদের জন্য কতই না প্রিয়, কতই না চমৎকার একটি বিষয়, আমাদেরকে আদব সম্পর্কে শিক্ষা দিচ্ছে, শিষ্টাচার, আমরা মানুষের সাথে কীরূপ ব্যবহার করব। আমরা দৈনন্দিন জীবনে অনেকের সাথে আমরা সাক্ষাৎ করি, নিজে চাই ইচ্ছায় বা অনিচ্ছায়, যখন আমরা রাস্তায় বের হই অনেকের সাথে সাক্ষাৎ হয়, ঘরে রয়েছি তো ঘরেও আমাদের ঘরের পরিবার যারা রয়েছে তাদের সাথে দেখা করা হয়, কথাবার্তা হয়। আমরা কারোর সাথে যখন কথা বলবো তখন আমরা কীভাবে বলবো, এই শিষ্টাচার আমাদের মধ্যে থাকা উচিত। এই নেক আমল আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছে, যখন কারোর সাথে কথা বলবো তখন কথা বলার আন্দাজ ধরন কী হয়। আমরা যখন কথা বলবো, অনেকের মধ্যে এমন রয়েছে তুই তুকারি করে কথা বলা হয়, তো এমনটি নয়। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন নম্রতার সাথে আপনি এবং জি করে কথা বলি। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে মুবারাকা, যে ব্যক্তি তার বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না সে আমাদের দলভুক্ত নয়। একটু চিন্তা করি আপনি, আমি আমার অবস্থা তো এমন নয় যে আমি আমার বড়দেরকে সম্মান করি না, আপনি বলি না, জি বলি না, আর ছোটদেরকেও আমরা স্নেহ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। আর দর্শকবৃন্দ, যখন আমরা এই বিষয়টা নিজের মধ্যে নিয়ে আসব যে যারা বড় রয়েছে তাদেরকে সম্মান করা আর ছোটদেরকে আদর করা, স্নেহ করা, এর উত্তম পদ্ধতি হচ্ছে যে আমি যখন কাউকে ডাকবো বা কাউকে সম্বোধন করব, আপনি করে সম্বোধন করব। এতে কি হবে, যখন আমি এই বিষয়টি নিজের মধ্যে অ্যাপ্লাই করব, নিজের সন্তানরাও এই বিষয়টি শিখতে পারবে। আর বলা হয় ছোট বাচ্চা যারা রয়েছে, শিশু সন্তান, তাদের অন্তর হচ্ছে কোমল, কাদা মাটির ন্যায়। কাদা মাটির মধ্যে যেমন যেই ছাপ দেওয়া হয় ওই কাদা মাটিতে সেই ছাপ বসে যায়, চিহ্ন বসে যায়, ঠিক তেমনি ছোটদের অন্তর হচ্ছে কাদা মাটির মতো। তারা যা দেখবে যা শুনবে সেটাই তাদের অন্তরের মধ্যে, মাইন্ডের মধ্যে থেকে যাবে। এখন আপনার আমার উচিত যে আমি আমার সন্তানদেরকে কী শিক্ষা দিচ্ছি বা আমি নিজেকে মানুষের নিকট কেমন উপস্থাপন করছি। নিশ্চয়ই আমরা চাই না যে আমি নিজেকে খারাপভাবে মানুষের সামনে উপস্থাপন করি। তো আমাদের উচিত আমরা যখন বড়দের সাথে কথা বলবো, বড় হোক বা ছোট, যার সাথে আমরা কথা বলি, এমনকি নিজের স্ত্রীর সাথেও যদি কথা বলি, নিজের পিতামাতার সাথে, নিজের সন্তানের সাথে, আপনি করে কথা বলার অভ্যাস করি, দেখবেন ঘরের মধ্যে খুব সুন্দর এক পরিবেশ সৃষ্টি হবে। পাশাপাশি বাইরের লোক যাদের সাথে সাক্ষাৎ করি তারাও বলবে লোকটি খুব ভদ্র, খুব সুন্দর ব্যবহার তার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক আমলের উপর আমল করার তৌফিক দান করুক। যখনই কথা বলবো মুচকি হেসে, অবস্থার পরিপ্রেক্ষিতে যদি কেউ দুঃখের কথা বলে তখন তো আর আমরা মুচকি হাসি আসবো না, তখন তাকে সমবেদনা জানাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা আমাদের সোহেল মাদানী ভাই থেকে আজকের নেক আমলে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথাগুলো শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেক আমলের উপরে আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। যখন আপনি বাবা হবেন দর্শক শ্রোতা, তখন এই বিষয়টা আপনার মধ্যে অনুভব হবে যে মাদানী চ্যানেলে কী কথাগুলো শুনছিলাম আগে। যখন আপনি সন্তানের বাবা হবেন, আর আপনার সন্তান ছয় মাসের হোক বা ছয় বছরের হোক, আপনার সন্তান তো আপনার কাছে সন্তানই, ছোট হয়েছে, হঠাৎ করে কোনো ব্যক্তি আপনার বাড়িতে বেড়াতে আসলো, মেহমান আসলো, দূর আত্মীয় হতে পারে, কাছের আত্মীয় হতে পারে, আপনার আপন ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, কেউ না কেউ আপনার বাড়িতে বেড়াতে আসলো, আর সবার আগে এসে আপনার সন্তানের নাম ধরে ডাকলো, বলেন তো আপনার কাছে কেমন লাগবে? তখন আপনার সন্তান এখনও ছোট, ছয় মাসের হোক বা ছয় বছরের হোক, ছোট, আর আপনার বাড়িতে যে মেহমান আসছে সে এসে আগে আপনার সন্তানের নাম ধরে ডাকছে, কোথায় কোথায় গেল সে, এরকম হয় তাই না? তখন মা বাবার অন্তরে হৃদয়টা এত প্রশান্তি পায়, ওই ব্যক্তির প্রতি তারা এতটাই আগ্রহ বেড়ে যায় তাদের, যদি ওই মেহমান আসার আগে বাবা মা যদি বলে কি একদিন পরেই যেন চলে যায়, যদি মনে মনে এমন কথা বলে, আর ওই মেহমান বাড়িতে আসার পরে যদি তার ছোট্ট সন্তানের নাম ধরে ডাকে যে বাবা তুমি কোথায়, তোমার সাথে দেখা করতে আসছি বা তোমার জন্য কিছু নিয়ে আসছি, তখন ওই মা বাবা মনে মনে তার জন্য দোয়া দিতে থাকে। অর্থাৎ নিজের সন্তানের প্রতি যখন কোনো ব্যক্তি ভালোবাসা দেখায় তখন মা বাবার হৃদয়টা অনেক বড় হয়ে যায় এবং অনেক খুশি হয় তারা মনে মনে। আর যখনই আমরা এই কাজগুলো করি আর আমাদের হৃদয়টা অনেক খুশি হয়ে যায়, একবার চিন্তা করে দেখি তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি যখন আমরা ভালোবাসা পোষণ করি তখন আমার নবীর অন্তর মোবারকটা কত খুশি হয়ে যায় আমাদের প্রতি। উম্মত যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের প্রতি ভালোবাসা পোষণ করে, তাদেরকে সম্মান দেখায়, সম্মান করে, তাদের ফজিলত বয়ান করে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মোবারকটা, অন্তর মোবারকটা কত খুশি হয়ে যায় ওই উম্মতের প্রতি। তো আমার সন্তানের ব্যাপারে যদি কোনো ব্যক্তি এমন করে, রাস্তায় দেখলো তো জিজ্ঞাসা করলো বাবা কেমন আছো তুমি, হ্যাঁ বাড়িতে আসলো তো আগেই জিজ্ঞাসা করলো আপনার ছেলে কোথায় তাকে দেখছি না কেন, পাশে বসালো তাকে চকলেট দিল, তখন আমাদের হৃদয়টা খুব ভালো লাগে, আমাদের আনন্দ কাজ করে। এ তো সামান্য একটা বিষয়। আর যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিচ্ছেন তার সন্তানদেরকে, তার আওলাদদেরকে ভালোবাসার জন্য, তো সেখানে আমাদের কেমন ভালোবাসার বহিঃপ্রকাশ করার দরকার বা ঘটার দরকার, আমরা একটু নিজেকে প্রশ্ন করি, আমি কি সেভাবে ভালোবাসতে পারি, সেভাবে সম্মান করতে পারি, সেভাবে আদব করতে পারি কি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কামরুজ্জামান ভাইয়ের কাছ থেকে আরও কিছু শুনি, এরপরে আমিরুল সুন্নাতের মাদানী মুজাকারা নিয়ে যে আলোচনা করি প্রতিদিন, আজকেও কিছু বলবো ইনশাআল্লাহ তাআলা দর্শককে। জি কামরুজ্জামান ভাই।
জি মাশাআল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবৎ আহলে বাইতের প্রতি ভালোবাসা ফজিলত সম্পর্কে শুনেছি, তো একটা বিষয় হচ্ছে যেটার উপকারই আছে সেটার ক্ষতিও আছে,
ক্ষতির দিকও রয়েছে।
ভালোবাসলে প্রতিদান পাওয়া যাবে,
রাইট,
সাফায়াত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, প্রিয় নবীর রাজি হওয়া পাওয়া যাবে,
সুবহানাল্লাহ।
ঠিক তদ্রূপ আহলে বাইতদেরকে কষ্ট দিলে এর পরিণতি কি? তো হাদিসে পাকের মধ্যে আছে যে যে ব্যক্তি আহলে বাইতদেরকে কষ্ট দিল তার জন্য জান্নাত হারাম।
আল্লাহ,
স্পষ্ট কথা,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
তার জন্য জান্নাত হারাম। অপর এক হাদিসে পাকে এসেছে যে ব্যক্তি আমার আহলে বাইতকে, আমার বংশধরদেরকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করবে, তাহলে হাশর ময়দানে সে এভাবে উঠবে যে তার কপালে লেখা থাকবে এই ব্যক্তিটি আল্লাহর রহমত থেকে নিরাশ। আমরা জানি আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো কিছু করা সম্ভব না, আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের করুণা ছাড়া কোনো কাজই করা সম্ভব না, আর সেক্ষেত্রে তার কপালে লেখা থাকবে এই ব্যক্তিটি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ। তার মানে কতটুকু হতবাক হয় সে যে ব্যক্তি আহলে বাইতদেরকে কষ্ট দিবে, আমার প্রিয় নবীকে কষ্ট দিবে, আমার প্রিয় নবীর বংশধরদের কষ্ট দিবে। আমরা ইতিপূর্বে শুনেছি যে আমার আহলে বাইতকে কষ্ট দিল, আমার বংশধরদের কষ্ট দিল, সে মূলত আমাকে
কষ্ট দিবে,
আর যারা আমার নবীকে কষ্ট দিবে
আল্লাহ ঠিকানা কোথায় হবে, তাদের
জন্য একেবারে কষ্টদায়ক আজাবের সুসংবাদ দিয়েছে, লাঞ্ছনাদায়ক আজাবের সুসংবাদ দিয়েছে। সুসংবাদ বলতে দুঃসংবাদ দিয়েছে,
দুঃসংবাদ
কোরআনের পাকের ভাষায় সুসংবাদ, সুসংবাদ বলতে দুঃসংবাদ,
জি,
তাদেরকে লাঞ্ছনাদায়ক
শাস্তি দেওয়া হবে
যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিই। এতএব ঈমানের যেহেতু একটি চাহিদা, ঈমানের তাকাজা, ঈমানের একটি দাবি আল্লাহ রাসূলকে ভালোবাসা, ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল বিষয় সম্পৃক্ত আছে সে সকল বিষয়কেও ভালোবাসতে হবে। এখন বংশধরদের যেহেতু আলোচনা, বংশধরদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান একটি অংশ আহলে বায়াত চলে আসে। তো আহলে বায়াত কারা, এভাবে প্রশ্ন থাকতে পারে। আমরা যদি এক কথায় বলতে চাই, আহলে বায়াত হচ্ছে কয়েকজন সাহাবায়ে কেরাম অন্তর্ভুক্ত আছে, এর মধ্যে পাঁচজন ব্যক্তি হচ্ছে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ আহলে বায়াত অন্তর্ভুক্ত। এর মধ্যে হচ্ছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছে পাক পাঞ্জতন বা আহলে বাইতের অন্তর্ভুক্ত আছে। এখন ঠিক তদ্রূপভাবে আমরা শুনেছি যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত যে সকল বিষয় তাদেরকেও ভালোবাসতে হবে। তো তাদের মধ্যে আহলে বায়াত হচ্ছে অন্তর্ভুক্ত, আর আহলে বায়াতের মধ্যে মাওলা আলী হচ্ছে অন্তর্ভুক্ত। এখন ইমানের দাবি হয়ে যাচ্ছে যে মাওলা আলীকেও
ভালোবাসতে হবে। রাইট রাইট,
মাওলা আলীকেও তিরস্কার করা যাবে না, মাওলা আলীকেও তার সানে কটূক্তিমূলক কথা বলা যাবে না। যেভাবে আল্লাহ রসুলকে মান্য করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবি নিয়ে আহলে বায়াত মাওলা আলীকেও ভালোবাসতে হবে।
যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তারা রাখেন, যেভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে, ঠিক আমাদেরকে ততটুকুই তাদেরকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে। আহলে বায়াত, আহলে বায়াতের জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের জায়গায় সাহাবা একরাম, সাহাবা একরামের জায়গায় আমাদেরকে এতটুকু মাইন্ডে রাখতে হবে। মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, দর্শক শ্রোতা নোমান ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে মাদানী মুজাকারা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, কামরুজ্জামান ভাই অনেক সুন্দর বিষয় বললেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঁচজন বিশেষ,
পাক পাঞ্জাতন যাদেরকে বলি,
বিশেষ তাদের ভিতরে একজন রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, কন্যা সন্তান, যার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আরও চারজন সন্তান রয়েছে যার নাম হচ্ছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
চারজন মেয়ে সন্তান।
জি জি,
সুবহানাল্লাহ।
তো এদের মধ্যে থেকে সবথেকে ছোট সন্তান হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহা। মাশাআল্লাহ,
ইনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় ছিলেন।
মাশাআল্লাহ,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
আদরের ছিলেন,
আদরের ছিলেন।
সুবহানাল্লাহ,
আমার নবী এনাকে খুব ভালোবাসতেন।
মাশাআল্লাহ,
এনার সম্পর্কে হাদিসে কারিমা অনেক রয়েছে, ফজিলত সম্পর্কে অনেক রয়েছে,
অসংখ্য হাদিসে
অসংখ্য রয়েছে যা কিতাব দিয়ে ভরপুর রয়েছে। আসুন এনার সম্পর্কে জেনে নেই। এনার নাম ছিল ফাতেমা এবং এনার উপাধি দেওয়া হয়েছিল জহরা এবং বতুল। তার জন্মসাল নিয়ে ঐতিহাসিক অলেমাদের মাঝে মতানৈক্য রয়েছে। আবু ওমরের মতে নবুয়তের ঘোষণার পর বছরে যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর বয়স শরীফ 41 বছর ছিল, তখন তার জন্ম।
সুবহানাল্লাহ,
অনেকে লিখে নবুয়তের ঘোষণার এক বছর পূর্বে তার জন্ম হয়েছে, এবং আল্লামা ইবনে জাওজি তিনি লেখেন নবুয়ত ঘোষণার 5 বছর পূর্বে তার জন্ম।
আল্লাহ, মাশাআল্লাহ।
এখন এনার ফজিলত সম্পর্কে কি বলবো, আল্লাহু আকবার। একজন আল্লাহর নেককার বান্দা, এনার কিতাব হক্কানি তাকরীরের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তিনি হচ্ছে সাইয়্যিদাতুনা নিসাউল আলামিন, সমস্ত জগতের মহিলাদের সরদার।
সুবহানাল্লাহ,
এবং তিনি আরো বলেন হযরত সাইয়্যিদুনা নিসাউল আহলিল জান্নাত, অর্থাৎ জান্নাত বাসীদের সমস্ত মহিলাদের তিনি সরদার রয়েছেন।
সুবহানাল্লাহ,
আরো রয়েছে তার হক, তার হকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যা শুনে আমাদের হৃদয় কেঁপে যাবে, আমাদের ভালোবাসা বেড়ে যাবে। কেমন ভালোবাসতে হবে, আমার নবী বলেন ফাতেমা আমার কন্যা, আমার শরীরের একটি টুকরো, যে ফাতেমাকে অসন্তুষ্ট করলো সে আমাকে অসন্তুষ্ট করলো।
আল্লাহ আল্লাহ,
তো ফাতেমা কিভাবে আমাদেরকে কেমন ভালোবাসতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি চান যারা মহিলাগণ রয়েছে পর্দা করবে। এনার ইচ্ছা ছিল মহিলারা নেককার হয়ে যাবে, নেককার হয়ে যাবে, পর্দা করবে, মা বাবার বাধ্যগত হয়ে যাবে, স্বামীর বাধ্য হয়ে যাবে। যদি এখন আমরা এর বিপরীত করি,
আমরা যদি ভালোবাসার দাবিদার হই,
জি
ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি, মা বোনদেরকে বলছি, তবে আমাদের উচিত তার দেখানো কাজগুলো, তার রেখে যাওয়া কাজগুলো, তার ইবাদত রিয়াজতের কথাগুলো আমরা যে শুনি, এগুলোর উপরে যেন আমরা আমল করি। আজকের মাদানী মুজাকারার বিষয় নিয়ে যে কথা এখান থেকে শুরু করছি আমি, কেবলা শাইকে তরিকাত আমির আহলে সুন্নাত বলেন, প্রতি সকল ইসলামী ভাইকে তিনি প্রশ্ন করেন কি আপনি কি মাকতাবাতুল মদিনায় যত কিতাব এসেছে আজ পর্যন্ত আপনি কি অধ্যয়ন করে নিয়েছেন? যদি না করেন তবে একটা ডেট ফাইনাল করে নেন, এই তারিখের মধ্যে আমি মাকতাবাতুল মদিনার সকল কিতাবগুলো অধ্যয়ন করব। আর যদি আমাদের মধ্যে কিতাব পড়ার সেই অভ্যাস বা আগ্রহ থাকতো তবে আমরা এই বিষয়গুলো জানতাম।
জি,
এই বিষয়গুলো আমরা জানতাম যে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি চান, কি মহব্বত করেন তিনি, আমাদের কিতাব অধ্যয়ন করার সেই সুযোগ বা সেই মন মানসিকতা সেই ইচ্ছা স্বাধীন আমাদের মধ্যে নেই। কিতাব যদি অধ্যয়ন করতাম জানতাম আহলে বায়াত কারা, কিতাব যদি অধ্যয়ন করতাম জানতাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কারা, যদি কিতাব অধ্যয়ন করতাম তবে জানতাম এদের ভালোবাসার প্রতিদান কি রয়েছে, যদি কিতাব অধ্যয়ন করতাম তবে জানতাম যে তাদের ভালোবাসলে দুনিয়া এবং আখেরাতে কি পাওয়া যাবে, তাদের ভালোবাসা ভালোবাসলে আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য কি রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসলে তার প্রতিদান কি দিবেন, কি ইরশাদ করেছেন। আসলে কিতাব অধ্যয়ন করলেই কিন্তু আমরা বুঝতে পারি বা জানতে পারি বা আমরা শিখি, জ্ঞান অর্জন হয়। কেবলা শাইখ তরিকা তামির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া সবাইকে এই উৎসাহ প্রদান করলেন যে আমরা কিতাব অধ্যয়ন করি, কিতাব আমরা সাথে রাখি। এখন এত আপডেট দুনিয়াতে আমরা আসছি দর্শক শ্রোতা, যদি আপনি চান কি আমার মোবাইল ফোনে আমি কিতাব রাখবো, তো পিডিএফ ফাইল আপনার মোবাইলে আপনি রাখতে পারেন। দাওয়াত ইসলামের ওয়েবসাইট যে রয়েছে www.dawatislami.net, এখানে আপনি ঢুকেন, এরপরে ভাষা চয়েস করেন বাংলা ভাষা, এরপর এখান থেকে আপনি কোন কিতাব পড়বেন, আহলে বাইতের ব্যাপারে পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ব্যাপারে পড়বেন, ইশকে রসুলের ব্যাপারে পড়বেন, শানে রিসালাতের ব্যাপারে পড়বেন, আউলিয়ে কেরামের শান সম্পর্কে পড়বেন, খৌফে খোদা সম্পর্কে পড়বেন, আখেরাতের সম্পর্কে পড়বেন, যে সম্পর্কে আপনি পড়তে চান না কেন, যে বিষয় আপনার দরকার সব বিষয় আপনি এখান থেকে পাবেন। অধ্যয়ন করতে থাকেন, আল্লাহ চায় একদিন দুই দিন করতে করতে আপনার মধ্যে এই বিষয়গুলো চলে আসবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে কীভাবে ভালোবাসতে হবে। এখন আমাদের মধ্যে অধ্যয়ন করার অভ্যাসই নেই, কিতাব পাঠ করার কিতাব পড়ার অভ্যাস আমাদের মধ্যে নেই, আমরা মোবাইল হাতে নেই সোশ্যাল মিডিয়া চেক করার জন্য। আল্লাহ তাআলার পানা যে সোশ্যাল মিডিয়া আমাকে এমনভাবে দেওয়ানা বানিয়ে রাখছে যে আমি দুই চার পাঁচ ঘন্টাও যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের সময়কে ব্যয় করে দিই তারপর আমার হুঁশ ফিরে না যে আমি কোথায় আছি। অথচ এই মোবাইল দিয়েই কিন্তু হাজার হাজার ওলামায়ে কেরাম কিতাব পড়ছেন, মুফতি কাসিম সাহেবের কিতাব আইপ্যাডের মধ্যে হাজার হাজার কিতাব না মোতালা করতে থাকেন, পড়তে থাকেন পড়তে থাকেন। নিগরানি সুরাকে হয়তো দর্শক শ্রোতা আপনারা প্রতিনিয়ত দেখেন মাদানী চ্যানেলে, সামনে এক রাখা আছে আর এটা দেখে দেখে তিনি বয়ান করতে থাকেন, কিতাব এর মধ্যে ভরা আছে বয়ান করতে থাকেন। এখন আমাদের ইচ্ছা স্বাধীন কতটুকু আছে সেটা দেখতে হবে। দাওয়াত ইসলামী আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে, দাওয়াত ইসলামী আমাদের হাতে তুলে দিচ্ছে, নাও ভাই কিতাব দিলাম এবার পড়া শুরু করো। এখন যদি আমি কিতাবটা গ্রহণ করলাম এরপর রেখে দিলাম নিজের টেবিলে, তো আর কত করবে দাওয়াত ইসলামী। ওয়েবসাইটের মধ্যে হাজারো কিতাব রাখা আছে দাওয়াত ইসলামী, আমরা পড়ার ইচ্ছা কতটুকু আমাদের আছে। আমি রেনে সুনাত দামাত বারকাতুল আলিয়া মাদানী মুজাকারাতে ইসলামী ভাইদেরকে নিয়ত করালেন যে আমরা যদি এই ছোট রিসালা যেগুলো আছে, রিসালা টাইপের আছে অল্প কয়েকটা পেজ, আমরা যদি প্রতিদিন একটা করে রিসালাও পাঠ করি তবে মাসে ৩০টা রিসালা আমাদের পাঠ করা হয়ে যায়। আচ্ছা এর মধ্যে প্লাস হবে আরও ৪টা রিসালা, সাপ্তাহিক অডিও রিসালা যেন দেয় আমিরুল সুনাত, ৪টা অডিও রিসালা অ্যাড হবে, তো ৩০টা প্রতিদিন একটা করে পড়লে ৩০টা আর ৪টা অডিও রিসালা ৩৪টা মাসে আমাদের হয়ে যায়। আচ্ছা মাসিক ফয়জানের মধ্যে একটা আছে ৩৫টা, কেন পড়ছি না, আমাদের উৎসাহ কোথায় চলে গেল। যখন আমরা পড়বো তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আহলে বাইতের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি বংশধরের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে ইলমে দিন অর্জন হতে থাকবে আর হৃদয়ের মধ্যে ভালোবাসা বাড়তে থাকবে।
আমি বলবো আমাদের শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত রহমাতুল আলিয়া আমির আহলে সুন্নাত যে কিতাবগুলো তিনি রচনা করেছেন লিখেছেন, যদি কেউ এই কিতাবগুলো অধ্যয়ন করে আমি বলবো তার জন্য শরীয়তের বেসিকলি জ্ঞান অর্জন তার হয়ে যাবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
আমির আহলে সুন্নাতের রিসালাতে কি নেই,
জি
শরীয়তের পুষ্পধারা আছে,
সুবহানাল্লাহ
তরিকতের পুষ্পধারা আছে, বাতিনি সংশোধনমূলক বয়ান আছে, জাহিরি এবং বাতিনি। একটা মানুষ শুদ্ধ হওয়ার জন্য, একটি মানুষ আল্লাহ পাকের মারিফাত হাসিল করার জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য জাহিরি এবং বাতিনি এই দুটো জিনিসকে শুদ্ধ করতে হয়। জাহিরি বলতে নামাজ রোজা পবিত্রতা পাক পবিত্রতা এগুলো, আর বাতিনি বলতে যে ভিতরে যে রোগগুলো
আছে, অহংকার বিদ্বেষ ঘৃণা
তাকাব্বুর রিয়া বিদ্বেষ হিংসা পরনিন্দা কুমন্ত্রণা সোয়া সোয়া, এই যে বাতিনি রোগগুলো এগুলো আলহামদুলিল্লাহ আমাদের শাইখ তরিকত আমির আহলে সুন্নাতের অনেকগুলো রিসালা এভাবে লেখা,
এই বিষয় নিয়ে লেখা আছে।
তো আমি আপনি যদি এই রিসালাগুলো পাঠ করি, আমির আহলে সুন্নাতের কিতাবগুলো পাঠ করি, আমি বলবো শরীয়তের একটি জ্ঞান সে অর্জন করে ফেলবে,
সুবহানাল্লাহ, রাইট,
শুধু এই রিসালা পাঠ করার মাধ্যমে,
রাইট রাইট রাইট, এমনটাই। আসলে একজন ব্যক্তিকে সঠিক মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু তো অর্জন করা চাই, তাই না, একজন মানুষ হিসাবে আমাকে বেঁচে থাকতে হবে। এখন আমি ব্যবসা শুরু করলাম তো আমি জানি না হালাল বা হারাম, একজন মানুষ হিসাবে তো আমাকে এতটুকু জানা দরকার যে আমি কোনটা করব। আচ্ছা জানি না একটা বিষয়, আর একটা হলো জানার চেষ্টা করা, সেই আগ্রহটাও
এগুলো দেখা যায়। আমি জানি না বলতে আমার জন্য মাপ রয়েছে, আমার দ্বারা গুনাহ হচ্ছে, আমার দ্বারা আমি হালাল হারামে হালাল হারামে পার্থক্য বুঝতেছি না, মানে বিভিন্ন একটা বাহানা দেখায়, নামাজ পড়তে বললে আমি কোরআন শরীফ পড়তে পারি না, সূরা পড়তে পারি না।
উলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি জানে এবং জানে না, যে ব্যক্তি জানে সে গুনাহ করে অপরাধ করে তার জন্য গুনাহ হচ্ছে
একটি, জি,
কারণ সে গুনাহ করেছে গুনাহের শাস্তি পাবে। আর যে জানে না প্লাস গুনাহ করেছে তার জন্য গুনাহ দুইটা, দুটি গুনাহ, এক হচ্ছে না জানার কারণে গুনাহ, আর দ্বিতীয়ত হচ্ছে অপরাধ করার কারণে গুনাহ। এখন যারা জানে তার জন্য একটি গুনাহ, আর যে জানে না তার জন্য দুটি গুনাহ। যে জানে তার জন্য একটি গুনাহ কেন? সে তো জেনে নিয়েছে এই বিষয়টা তার উপর জানা ফরজ ছিল, সে জেনে নিয়েছে, এখন সে অপরাধ করেছে, অপরাধের শাস্তি পাবে। কিন্তু আমাদের সমাজে সাধারণ মানুষের কনসেপ্ট হয়ে গিয়েছে, ভাই আমরা তো জানি না,
জানার চেষ্টাও করে না,
আর উমুক তো জানে,
এটার জন্য তো ডাবল গুনাহ, জানার চেষ্টা করে না বিধে তো ডাবল গুনাহ, ডাবল অপরাধ।
এবং কিতাবের মধ্যে এটাও এসেছে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবে যে জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু জ্ঞান অর্জন করেনি, ওই ব্যক্তি আবার আফসোস করবে যে জ্ঞান অর্জন করলে এর উপর আমল করলো।
আল্লাহ আল্লাহ, আল্লাহ নবীর ইরশাদ করেছেন না কি যে জানে এবং যে জানে না তারা উভয় কি এক?
যারা জানে এবং তারা জানে তারা কখনো সমান হতে পারে না,
সমান নয় তারা।
হাল ইয়াস্তা উল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?
তারা কি সমান? কখনোই সমান নয়। তো এই জন্য জানার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এখন জ্ঞানের পরিমাপ এটাও তো করা যাবে না, আপনার যখন যে বিষয়টা জানতে হবে অর্জন করাটা ফরজ হয়ে যায় তখন আপনাকে সেটা অর্জন করতেই হবে, জানতেই হবে। এখন যতটুকু আপনার জানার প্রয়োজন আপনি জানতে থাকুন। আচ্ছা, নিজে জানেন না, ওলামায়ে কেরামের কাছে যাই আমরা, ওলামা আহলে সুন্নাতের কাছে যাই, তাদের থেকে শিখি, দাওয়াত ইসলামের মুবাল্লিগদের কাছে আসি, তাদের থেকে শিখি, মাকতাবাতুল মদিনা থেকে কিতাব সংগ্রহ করি, সেখান থেকে আমি শিখি, অধ্যয়ন করে থাকি, পাঠ করতে থাকি, শিখতে থাকি। তো এভাবে করেই আল্লাহ চায় দিনে দিনে আমাদের ইলমের মধ্যেও বরকত হবে, জানতে পারবো, শিখতে পারবো, কিতাব অধ্যয়ন হবে, এবং যে বিষয়গুলো আমাদেরকে জানা খুবই জরুরি এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আজ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরো পৃথিবীতে এক মাসের ইতিকাফের আয়োজন কেন করছেন? একমাত্র উদ্দেশ্য ইলমে দিন যেন মানুষ শিখতে পারে,
যে এই রমজানকে নেকির মধ্যে যেন সজ্জিত করতে পারে।
মাশাআল্লাহ, এখন আসছে সামনে শেষের দশ দিন, শেষের দশ দিনের ইতিকাফ পুরো পৃথিবীতে তো হয়, পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামের মাধ্যমে শেষের দশ দিনের ইতিকাফ আসছে, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে। শেষের দশ দিনের কথা যদি বলি, আমাদের দেশে বাংলাদেশের কথা বলি, ঢাকা শহরের কথা বলি, এমন হাজারো মসজিদ পাবেন যেখানে ইতিকাফকারী খুঁজে পাওয়া যায় না। লাস্ট মুহূর্তে কী করতে হয়? টাকা দিয়ে কাউকে বসাতে হয় যাতে করে সমাজের লোক গুনাহগার না হয়, একটা সিস্টেম হয়ে গেছে। এখন একজন মানুষকে বসাবে মাত্র, সেই এমনিতে বসবে না, তাকে টাকা দিয়ে তারপরে বসাতে হবে। আচ্ছা, আর দাওয়াত ইসলামী এই বর্তমান পজিশনে, এই দাওয়াত ইসলামী কী করলো? হাজার হাজার মানুষকে ইতিকাফের মধ্যে বসিয়ে দিচ্ছে।
এক মাস,
এক মাস তো, এক মাস তো চলতেই আছে, এখন আগামী দশ দিনের কথা বলতেছি আমি। শেষ দশ দিনের যে ইতিকাফ আছে এটার মধ্যে হাজার হাজার আশেকানে রসুলকে দাওয়াত ইসলামী ইতিকাফের মধ্যে বসিয়ে দিচ্ছে। সিস্টেমে, কাজে, ইলমে দিন শেখার জন্য, ইবাদত শেখার জন্য, নিজের ইবাদত সুন্দর করার জন্য, কিছু জানার জন্য, কিছু পাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা অনেক বড় দয়া কি দাওয়াত ইসলামে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, যে আমি যদিও হাল ছেড়ে দিই কিন্তু দাওয়াত ইসলামে হাল ছাড়ে না। দাওয়াত ইসলামে বলে চলো না, হ্যাঁ, ইতিকাফ করে নেই, ইলমে দিন শিক্ষা অর্জন করি, জানি কিছু, বুঝি কিছু, শেখার চেষ্টা করি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া কি আমরা এই সময় দাওয়াত ইসলামী পেয়েছি। আর আমিরুল সুন্নাত এখন পর্যন্ত আমাদেরকে উৎসাহ প্রদানই করে যাচ্ছেন কি আপনারা কিতাব পড়েন, কিতাব অধ্যয়ন করুন, এই কিতাবগুলো অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের উচিত এই কিতাবগুলো অধ্যয়ন করা। আমাদের যে বিষয় ছিল আজকে দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমরা অনেকগুলো আলোচনা শুনলাম, আরেকটি ঘটনা শোনাবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসেছিলেন, আর এটা তো মদিনাবাসী সবাই জানতেন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোবাসেন। অল্প বয়সের কথা, যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শৈশবে ছিলেন, তো মদিনাবাসীরা সবাই জানেন কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ব্যক্তি, আমার নবীর প্রিয় ব্যক্তি সে। এরপরে কিছু সাহাবা ইকরাম আসলেন, এসে সামনে বসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা শুরু করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই বসা, এক জায়গাতে বসিয়ে রাখছেন, আর তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যে বসা ছিলেন, ছোট বাচ্চাদের একটা অভ্যাস দেখবেন যে কখনো এটার উপরে হাত দিবে, কখন এটার উপর হাত দিবে, কখন এটা জিজ্ঞাসা করবে, বাবা এটা কি, বাবা এটা কি, যদি বাবার সাথে থাকে। আর যদি দাদার সাথে থাকে তো দাদাকে জিজ্ঞাসা করে, বাবা দাদা এটা কি, দাদা ওটা কি, দাদা এটা এই জিনিসটা কি, এভাবে করে বারবার প্রশ্ন করে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু অন্য অন্য শিশুদের মতো ছিলেন না, তারা একটু ভিন্নই ছিলেন, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছেন, মুখের দিকে তাকিয়ে আছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সাহাবা ইকরামের সাথে কথা বলতেছেন, আবার একটু করে তার মাথায় হাত বুলাচ্ছেন, আবার কথা বলতেছেন কথা বলতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখের দিকে তাকিয়ে আছেন, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার হাত বুলাচ্ছেন তার মাথায়। তো একজন সাহাবী বলে ওঠেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আপনি যদি অনুমতি দেন তো আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজরা মুবারাকে দিয়ে আসি, অর্থাৎ ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে যে তার ঘরে আমি দিয়ে আসি যদি আপনি অনুমতি দেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন কি হুসাইন আমাকে ছাড়া যাবে না, হুসাইন আমাকে ছাড়া যাবে না। তো ওই সাহাবি একটু রসিকতা চলে আসলো এখানে, যে ওই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি দেখি তাকে ডেকে সে আমার সাথে যায় কি না। তো ওই সাহাবি আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পাশে বসলেন এবং কানে কানে বলতে লাগলেন আপনি ঘরে যাবেন? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে আছেন। এরপরে ওই সাহাবি চলে গেলেন নিজের জায়গাতে গিয়ে বসলেন। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটু রসিকতার মধ্যে চলে আসলো সবাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পাশে বসলেন আর বলেন আপনি ঘরে যাবেন? তো এরপরে আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক দেখতে লাগলেন, ইমাম হুসাইন কে রেখে আবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের জায়গাতে গিয়ে বসলেন। ফারুকে আজম আসলেন, এসে বলেন আপনি কি ঘরে যাবেন? অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদে কারিমা করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে ছাড়া ঘরে একা যান না তিনি, যাবেন না তিনি, সকল সাহাবা ইকরাম এসে তাকে জিজ্ঞাসা করলেন আপনি ঘরে যাবেন, শেষ পর্যন্ত কেউ তাকে নিতে পারেনি। আমাদের ছোট বাচ্চাদের মধ্যে এমন অভ্যাস আছে, যদি বাবার কোলে থাকে এবং নিয়ে একটু রাস্তায় বের হয় তখন যদি কেউ আসে আর যদি নিজের কোলে নিতে চায় অস্বীকার করে, ছোট্ট বাচ্চা মানা করে, নিষেধ করে, না যাবে না, বাবার কোল ছেড়ে সে যাবে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মধ্যে ভালোবাসা কেমন ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ছাড়া ঘরে যাবে না, আর সাহাবা ইকরাম এটাকে নিয়ে একটু রসিকতাও করলেন, সবাই একবার একবার করে আসলেন ডাকার জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে চলেন আমার সাথে, কিন্তু সে যায়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারার দিকে তাকিয়েছিলেন। তো এমন করেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশধরকে ভালোবাসছেন, আওলাদদেরকে ভালোবাসছেন, আহলে বাইতদেরকে ভালোবাসছেন, আর ভালোবাসছেন এবং উম্মতকেও শিখিয়েছেন তাদেরকে তোমরাও ভালোবাসো, আমি তাদেরকে ভালোবাসি, তারা আমার বংশধর, তারা আমার আহলে বাইত, তারা আমার রক্তের, তোমরাও তাদেরকে ভালোবাসো। যদি নাজাত পেতে চাই দর্শক শ্রোতা, যদি মুক্তি পেতে চাই তো পৃথিবীতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদদেরকে ভালোবাসতে হবে, বংশধরকে ভালোবাসতে হবে, সৈয়দদেরকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসার বহির প্রকাশ তারা যে কথাগুলো বলে, যেই পথে চলতে বলে, ওই পথে আমাদেরকে চলতে হবে। আর তারা কোন পথে চলে? সিরাতাল মুস্তাকিমের পথে চলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররা কোন পথে চলে? সিরাতাল মুস্তাকিমের পথে চলে, সঠিক সরল পথে তারা চলে এবং আমাদেরকেও ওই পথেই চালাবে। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসার কথা বলেছেন। আর যদি আমরা এই পথ থেকে সরে দাঁড়াই, আহলে বাইতের ভালোবাসার পথ থেকে যদি সরে দাঁড়াই, তবেই আমরা উল্টা রাস্তায় চলে গেলাম, সঠিক রাস্তা থেকে আমরা উল্টা রাস্তায় চলে গেলাম, ভুল পথে চলে গেলাম, শয়তান তখন আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, আমাদের খারাপ পথে নিয়ে যাবে, অর্থাৎ সেই সিরাতাল মুস্তাকিমের পথ আমরা আর খুঁজে পাবো না, নাজাতের পথ আর আমরা পাবো না। তো আল্লাহ তাবারক তাআলার দরবারে এই জন্য দোয়া করতে থাকা কি মালিক আমাকে এই পথে রাখো, যে পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গিয়েছেন ওই পথে আমাদেরকে রাখো, অর্থাৎ আহলে বাইতের পথ, সাহাবা ইকরামের পথ, আউলিয়া ইকরামের পথ যেটা রয়েছে এই পথেই আমরা থাকি। আর এটা দোয়াও আমাদেরকে করতে হবে, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ভালোবাসা এবং তাদেরকে অনুসরণ অনুকরণ করা এবং মোহাব্বত ভালোবাসার বহির প্রকাশ করা আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। কখনো যেন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তাদের সামনে বেয়াদবি করা, এমন বেয়াদবিমূলক কথা বলা বা তাদেরকে নিয়ে সমালোচনা করা, এই সকল বিষয়গুলো থেকে যেন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমার ভবিষ্যৎ প্রজন্মকে যেন আল্লাহ তাআলা হেফাজত দান করেন। এবং এমন কথা যারা বলে, এমন আচরণ যারা করে, এমন কথা যারা বলে, তাদের থেকেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখেন, ওই সকল ব্যক্তিদের কাছেও যেন আমাদেরকে যেতে না হয়। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারক তাআলা আগামীকালকে আবারও এই প্রোগ্রাম এখনই সময় আমরা উপস্থিত হব, নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।